بسم الله الرحمن الرحيم মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের ফজিলত গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর এখন মূল্যবান আলোচনা রাখছেন তরুণ আলেমে দ্বীন বহু গ্রন্থ প্রণেতা হাফেজ মাওলানা হোসাইন বিন সোহরাব ক্যাসেটটির শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস ঢাকা
بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলেন মাতা পিতার মর্মে আজকে আলোচনা রাখতে। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাতা পিতা বৃদ্ধ হওয়ার ফলে তাদের মলমূত্র দ্বারা যে ময়লা হয় এবং ভরণ পোষণ করার জন্য যে বোঝা বহন করতে হয়, সেজন্য দুঃখ স্বরে, সেজন্য মন থেকে যে একটা কষ্ট ভাব নিয়ে উফ বলা, সেটাই উক্ত আয়াতে আলোচনায় জানতে পারলাম যে ফালা তাকুল্লাহুমা উফফিন। আল্লাহ তাআলা এই উফ শব্দও বলতে নিষেধ করেছেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ বলেন যে তাদের প্রসাব পায়খানা এ জাতীয় যেসব ময়লা তোমরা দূর করো, সেজন্য উহ বলিও না। সেই কাজ করতে গিয়ে, সেই খিদমত করতে গিয়ে, মা বাবার ওই ময়লা পরিষ্কার করতে গিয়ে উহ শব্দও বলিও না। কেন? এই জন্য যে তারা তোমার প্রসাব পায়খানা দূর করতে, তোমার ওই অসহায় অবস্থায় ছোট্টবেলায় যখন তোমার কোনো শক্তি ছিল না, তোমার কোনো উপায় ছিল না, উপায়হীন অবস্থায় তোমার ভাব প্রকাশ করার উপায় ছিল না, মুখ দিয়ে বলার শক্তি ছিল না, ওই অবস্থায় তোমার প্রসাব পায়খানা দূর করতে তারা উফ বলেননি, তোমার মাতা পিতা উফ বলেননি, তাই তুমিও তাদের ওই সময়, ওই করুণ সময়, ওই মর্মান্তিক অবস্থায়, মৃত্যু প্রায় শায়িত অবস্থায় যখন বিছানায় পড়ে থাকবে, তখন তুমি ওই খিদমত করবে আর উফ ও বলবে না। কুরআনে আল্লাহ তাআলা উহ শব্দ দ্বারা ভাব প্রকাশ করাতে বোঝা যায় মাতা পিতার কারণে দুঃখ প্রকাশ করা নিষেধ, মাতা পিতার কারণে কোন রকমই দুঃখ প্রকাশ করা যাবে না, তা কমই হোক আর বেশি হোক, সেটা কমই হোক অথবা বেশি হোক। বিশেষ করে এই মাতা পিতার মর্মে, প্রথমত মাতার হকের মর্মে সহিহ বুখারী থেকে যা প্রমাণিত হয়, মাতার খিদমতের মর্মে বিশেষভাবে যা প্রমাণিত হয় তা হচ্ছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى رجل النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন একদা কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকালা, অতঃপর ওই ব্যক্তি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা তা'মুরুনি, আমাকে কি করতে বলেন, অর্থাৎ আমাকে কোনো আমলের উপদেশ দিন, কোন আমল করলে আমার জন্য মঙ্গল হবে সেটা আমাকে বলুন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুররা উম্মাকা, তুমি তোমার মার খিদমত করো। সে ব্যক্তি হয়তো ভেবেছিলেন যে অন্য কোন আমলের কথা, রাত্রি তাহাজ্জাতের নামাজ, তাসবিহ তাহলিল, বিশেষ কোন দোয়া, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মার খিদমত করো, সে ব্যক্তি হয়তো ভেবেছিলেন যে মার তো খিদমত করব, কিন্তু আরো কিছু মনের থেকে আকাঙ্ক্ষা, এরপরে আর কি, তাই সুম্মা আদা, সে ব্যক্তি ফিরে আসলো, ফিরে এসে আবার জিজ্ঞেস করছে, ফাকালা, এরপরে কি করতে পারি, আর কি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারেও বলতেছেন, বুররা উম্মাকা, তোমার মার খিদমত করো। সুম্মা আদা, অতঃপর সে ব্যক্তি তৃতীয়বারের মতো ফিরে এসে জিজ্ঞেস করলেন, ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও ওই একই কথা বলে দিলেন, বুররা উম্মাকা, তোমার মার খিদমত করো। সে ব্যক্তি যেন নাছোড় বান্দা, সে আরো জানতে চাচ্ছে, তাই সুম্মা আদা রাবিআহ, চতুর্থ বারের মতো ফিরে এসে আবার জিজ্ঞেস করলেন, ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলতেছেন, বুররা আবাকা, তোমার পিতার খিদমত করো, তোমার পিতার খিদমত করো। এখানে পরিষ্কার প্রমাণিত হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিন তিনবার মার খিদমত করো বলার পরে চতুর্থবারে তোমার বাপের তোমার পিতার খিদমত করো বললেন। ইবনু বাত্তাল এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই হাদিস অনুসারে পিতার প্রাপ্যর চেয়ে মাতার প্রাপ্য অর্থাৎ মাতার হক তিন গুণ বেশি। আর এর কারণ তিনি বলেছেন যে গর্ভধারণের কষ্ট, গর্ভধারণের প্রথম কষ্ট এবং প্রসব বেদনার কষ্ট আরো রয়েছে, তা হচ্ছে দুধ পান করানো ইত্যাদি। শুধুমাত্র মাতাকেই বহন করতে হয়, শুধুমাত্র মাতা একাই বহন করে থাকেন। অতঃপর পিতা লালন পালনের বেলায় মাতার সাথে শরীক হন, তাই আল্লাহ তাআলা এ মর্মে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহ, ওসিয়ত করা হয়েছে রব্বুল আলামিন মানুষদেরকে তাকিদ করছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, অর্থাৎ ওয়াহন শব্দের অর্থ হচ্ছে কষ্ট এবং কষ্ট, ওয়াহনান আলা ওয়াহন কষ্টের পর কষ্ট, মার পেটে বহন করার কষ্ট, প্রসব বেদনার কষ্ট। তাই এখানে প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র মার ওয়াহনান আলা ওয়াহন কষ্টের উপর কষ্ট। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করা, এবং এই দুধ পান করার দায়িত্ব শুধুমাত্র মাতার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনবার মার মর্মে এই কথা বললেন যে মার খিদমত করো। চতুর্থবারে তিনি পিতার খিদমতের কথা উল্লেখ করে বলেছেন। এ মর্মে বুখারী মুসলিম আবু দাউদ থেকে আরো প্রমাণিত হয় যে قالت اسماء قدمت علي امي, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মা আসলেন আমার কাছে, ওয়াহিয়া মুশরিকাতুন, কিন্তু আমার মা মুশরিক ছিল, কাফির ছিল। আমার মা আমার কাছে আসলেন দেখা করার জন্য এবং তিনি মুশরিকা ছিলেন, কাফির ছিলেন। ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমান হন নাই, অথচ আমার সাথে দেখা করতে আসলেন। ফাসতাফতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর যেহেতু আমি মুসলমান হয়ে গিয়েছি সেহেতু আমার মা প্রবেশ করতে পারবেন কি পারবেন না আমার বাড়িতে, আমি তার খিদমত করতে কি পারবো কি পারবো না, আমি তার সাথে সম্পর্ক রাখতে পারবো কি পারবো না, এ মর্মে তো আমার জানা নেই। তাই আমি বাধা দিলাম, আমার মাকে দাঁড়াতে বললাম, আমি চলে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাসতাফতাইতু, এবং এ মর্মে জিজ্ঞেস করলাম, উলতু, আমি বললাম, ইন্না উম্মি কদিমাত, আমার মা এসেছেন আমার কাছে, ওয়াহিয়া রাগিবাতুন, যদিও সে মুশরিক, সাধারণত মুশরিকদের ছেলেরা সন্তানেরা মুসলমান হয়ে গেলে তাদের সাথে সম্পর্ক তারা রাখে না, তাদেরকে বাসা থেকে বের করে দেয়, তাদেরটা খায় না, তাদের সাথে কোনো সম্পর্ক তারা রাখে না। কিন্তু তা সত্ত্বেও আমার মা ওয়াহিয়া রাগিবাতুন ইচ্ছা করছে যে সে মুশরিক থাকবে সত্য, কিন্তু আমার সাথে সম্পর্ক রাখবে, আমার সাথে আসা যাওয়া করবে। তাই আমি জিজ্ঞেস করতে আসছি আপনাকে, আফা আসিলু উম্মি, আমি কি আমার মার সাথে সম্পর্ক রাখব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ রাখবে, অবশ্যই রাখবে, সিলি সম্পর্ক রাখো তোমার উম্মাকা তোমার মার সাথে, তোমার মার সাথে সম্পর্ক তুমি বজায় রাখো। বুখারী শরীফ থেকে প্রমাণিত হয় যে হাদ্দাসানা সাঈদ ইবনু আবি বুরদাতা ক্বালা সামিতু আবি ইউহাদ্দিসু আন্নাহু শাহিদ ইবনা উমর ওয়া রাজুলুন ইউমানিয়ুন। সাঈদ ইবনে আবি বুরদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সামিতু শুনেছি, আবি ইউহাদ্দিসু আমার বাবা বলতেন, আন্নাহু শাহিদা ইবনু উমর ওয়া রাজুলুন ইয়ামানি, ইবনে উমর এবং ইয়ামান থেকে আসা আগত এক ব্যক্তি, ইয়ামান দেশ থেকে আগত এক ব্যক্তি, ইয়াতুফু বিল বাইতি, আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন, হামালা উম্মাহু ওয়ারা যহরিহি, তার পিঠে তার মাকে বহন করতেছেন, তার বৃদ্ধা মা, তার অচল মা, যে নিজে পায়ে হেঁটে আল্লাহর ঘরে তওয়াফ করার সক্ষম রাখে না, সেই মাকে নিজের পিঠে তুলে নিয়ে আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন কে? ওই ইয়ামানি ব্যক্তি। ইয়াকুলু, এবারে সে তওয়াফ করতেছেন এবং বলতেছেন, ইন্নি লাহা বাইরুহা আল মুজাল্লাল, নিশ্চয় আমি লাহা আমার মার জন্য, বাইরুহা উট স্বরূপ, আমি যেন আমার মার উট, বাধ্য উট, আমি আমার মাকে পিঠে বহন করছি, যেমনি ভাবে উট সোয়ার হয় মানুষ উটের উপরে, তেমনি ভাবে আমি আমার মার উট। ইন আজারত রিকাবুহা লাম আজার, আরেকটি কথা বলতেছেন তিনি ওই ইয়ামানি লোকটি, তা হচ্ছে উট সে তো জানোয়ার, সে সুযোগ পেলে পালিয়ে যায়, সে বাধ্য হয়ে মানুষকে বহন করে, মানুষ বেঁধে রেখে দেয়, আর যদি ছেড়ে দেয়, কোন রকম সুযোগ পায়, তাহলে সে পালিয়ে যায়। সে ব্যক্তি বলতেছেন যে আমি এমনই উট যে আমি পালিয়ে যাব না, আমি আমার মার এমনই বাধ্য উট, উঠত তবুও সুযোগ পেলে পালিয়ে যায়, আমি পালিয়ে যাব না, আমি আমার মার বাধ্য উট, এই বলতেছেন আর আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন, লাব্বাইক লাব্বাইক বলে তওয়াফের সময় তার মাকে পিঠে বহন করতেছেন। ক্বালা, এবারে ওই ইয়ামানি ব্যক্তি ইবনে ওমরকে বলতেছেন, ইবনা ওমর, হে ওমরের ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, ইবনা ওমর, আতারানি, আপনি কি মনে করেন, আন্নি জাজাইতুহা, আমি আমার মার প্রতিদান দেইনি। আপনি কি এটা মনে করেন না, এটা কি যথেষ্ট নয়? সে ব্যক্তি এই তার পিঠে মাকে বহন করছে আর মনে মনে ভাবছে, আমার মা যে কষ্ট করে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আমি প্রতিদান স্বরূপ তাকে এই আমল, এই সুন্দর আল্লাহর ঘরের তওয়াব নিজের পিঠে করে বহন করতেছি, কিছুটা হলেও শোধ হয়ে যাচ্ছে। এবারে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লা, না হয়নি, বরং শুনো, ওয়ালা বিজাফরাতিন, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন আই মিন জাফারাতি তালকি ইনদাল ওয়ালাদাতি, সুবহানাল্লাহ। এবার ইবনে উমর বলতেছেন, শোনো, তুমি যা ভাবছো, তুমি যা মনে করছো, তোমার মার প্রতিদান তুমি দিতে চাও, তোমার মা তোমাকে যখন গর্ভধারণ করেছে সেই গর্ভধারণের সময়, এই প্রসব বেদনার সময় যে কষ্ট করেছে সে প্রতিদান, অন্যান্য সময় লালন পালনের সময়, দুধ পালানো পান করানোর সময় সমস্ত বাদ দাও, শুধুমাত্র তোমার প্রসব হওয়ার সময় যে কষ্ট সেটার কথা তুমি শোনো। সেই সময় মিন জাফারাতি তালকি ইনদাল ওয়ালাদাতি, তোমাকে প্রসব করার সময় তার দীর্ঘ একটিমাত্র শ্বাস, একটিমাত্র দীর্ঘ শ্বাসের কষ্টের প্রতিদানও তুমি দিতে পারোনি। আল্লাহ আকবার। তোমার মা যখন প্রসব করার সময় তোমাকে, তুমি যখন দুনিয়ায় আসলে, দুনিয়া দেখলে, ওই সময় তোমার মার যে কষ্ট হয়েছিল সে সময় দীর্ঘ একটি শ্বাসের কষ্টের বদলাও তুমি দিতে পারোনি। তাবারানি থেকে মাতা পিতার খিদমতের মর্মে অপর একটি হাদিস থেকে জানা যায়, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাশীরুহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আস্তাশীরুহু ফিল জিহাদ, জিহাদে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাইলেন, তিনি জিহাদ করতে চান, আল্লাহর রাস্তায় তিনি শহীদ হতে চান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমাকে জিহাদ করার ব্যাপারে পরামর্শ দিন। ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাকা ওয়ালিদাকা, তোমার মাতা পিতা বেঁচে আছেন কি, তোমার মাতা পিতা বেঁচে আছেন কি? কুলতু, সে ব্যক্তি বললেন, নাম, হ্যাঁ তারা বেঁচে আছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালজিমহুমা, ফালজিমহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তুমি তাদের খিদমত করো, তাদের আক্রিয়ে ধরো, তুমি তো শহীদ হওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে জিহাদ করতে চাচ্ছ, বিলিয়ে দিতে চাচ্ছ নিজেকে, তুমি যদি তাদের মাঝে তোমাকে বিলিয়ে দাও তাহলেই তুমি জান্নাত পেয়ে যাবে। এই জন্য যে ফাইনাল জান্নাতা, নিশ্চয় জান্নাত তাহতা আরজুলিহিমা, তাদের উভয়ের পায়ের নিচে, তাদের পায়ের নিচে জান্নাত রয়েছে, অর্থাৎ তাদের খিদমত করতে পারলে, তাদের রাজি খুশি করতে পারলে তোমার জন্য জান্নাতের পথ পরিষ্কার হয়ে যাবে। মুসলিম শরীফ থেকে এ মর্মে আরো একটি হাদিস থেকে জানা যায়, عن عبد الله بن عمرو بن العاص قال عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما বলেন, أقبل رجل إلى نبي الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم নিকটে কোন এক ব্যক্তি উপস্থিত হল ফাকালা অতঃপর সে বলল উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদি আমি বাইআত করতে চাই আপনার হাতে হাত রেখে আমি প্রতিজ্ঞা করতে চাই যে আমি হিজরত করব এবং জিহাদ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় আমি জিহাদ করতে চাই কেন আবতাগিল আজরা মিনাল্লাহ ওই রব্বুল আলামিনের কাছে প্রতিদান সওয়াবের আশায় জান্নাত পাবার লোভে লালসায় আমি জিহাদ করতে চাই এবং হিজরত করতে চাই قال رسول الله صلى الله عليه وسلم বললেন যে কথা একটু আগেই পূর্বের আলোচনায় শুনলাম সেই কথাই তিনি এই ব্যক্তিকেও বলতেছেন তা হচ্ছে ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই তোমার মাতা পিতার কেউ কি তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছেন মাতা অথবা পিতা কালা নাম সে ব্যক্তি বললেন হ্যাঁ বালকিলা হুমা বরং উভয় জীবিত আছেন বরং উভয় জীবিত আছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ তুমি কি আল্লাহর কাছে সওয়াবের আশা রাখো অর্থাৎ তুমি জিহাদ করতে চাও সওয়াবের জন্য জান্নাত পাবার জন্য তুমি কি সত্যি সত্যি ওই আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চাও ওই জান্নাতে যেতে চাও আলা নাম সে ব্যক্তি বললেন হ্যাঁ তাই আমি চাই আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলতেছেন ফারজি ইলা ওয়ালিদাইকা ফিরে যাও তুমি তুমি ফিরে যাও তোমার মাতা পিতার কাছে তারপরে আহসিন সুহবাতাহুমা তাদের খিদমত করো সেটাই তো তোমার জন্য জিহাদ সেটাই তো তোমার জন্য হিজরত কাজেই ওই হিজরত তার জন্য যার মাতা পিতা নেই এখন সে জিহাদ করতে পারবে এই হাদিসে মাতা পিতার সেবা জিহাদ হতেও উত্তম বলে প্রমাণিত হয় কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিহাদ বাদ দিয়ে হিজরত বাদ দিয়ে মাতা পিতার সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন আর আমরা এভাবেই বলি যে মাতা পিতার অনুমতি ব্যতীত জিহাদে অংশগ্রহণ করা কারো জন্য বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সকলের পক্ষে জিহাদের জন্য বাহির হওয়া ফরজ না হয় ফরজি আইন না হয় আর ততক্ষণ পর্যন্ত মাতা পিতার আনুগত্য করা জিহাদ হতেও উত্তম তাই এ মর্মে যা আলোচনায় শুনলাম তা জিহাদ এবং হিজরত এই দুইটার থেকেই উত্তম হচ্ছে মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেলে বিশেষভাবে তাদের খিদমত করার জন্য থেকে যাওয়া আর যদি বৃদ্ধ অবস্থায় না পায় যদি মোটামুটি তাদের চলাচল থাকে তাহলে তাদের অনুমতি নিয়ে তাদের রাজি খুশি রেখে তাদের দোয়া নিয়ে হিজরত করতে পারবে জিহাদ করতে পারবে কিন্তু শুধুমাত্র তাদের অনুমতি অন্তর থেকে নিয়ে তারা খুশি মনে ওই আল্লাহর ওয়াস্তে যদি তাকে ছাড়তে চায় তাহলেই সে ব্যক্তি যেতে পারবে।